দানিয়েলের পুস্তক নম্বর ১৬২, রোমের ভবিষ্যৎবাণীমূলক সময়কাল, দর্শনের উন্মোচন। রোম দর্শন প্রতিষ্ঠা করে এবং রোম নিজস্ব সময়ে প্রকাশিত হয়। এটি সিস্টার হোয়াইটের একটি বক্তব্য, যেখানে তিনি যা সুস্পষ্ট বলে বোঝা উচিত তা উল্লেখ করেন।
প্রকাশিত বাক্য একটি সিলমোহরযুক্ত গ্রন্থ, কিন্তু এটি একই সঙ্গে একটি উন্মুক্ত গ্রন্থ। এতে এই পৃথিবীর ইতিহাসের শেষ দিনগুলিতে সংঘটিত হওয়ার জন্য নির্ধারিত বিস্ময়কর ঘটনাবলীর বিবরণ লিপিবদ্ধ আছে। এই গ্রন্থের শিক্ষাসমূহ সুস্পষ্ট, রহস্যময় ও দুর্বোধ্য নয়। এতে দানিয়েলে যে একই ভবিষ্যৎবাণীর ধারা উপস্থাপিত হয়েছে, সেই ধারাই পুনরায় গ্রহণ করা হয়েছে। ঈশ্বর কিছু কিছু ভবিষ্যৎবাণী পুনরুক্ত করেছেন, এর দ্বারা তিনি দেখিয়েছেন যে সেগুলিকে গুরুত্ব দিতে হবে। প্রভু এমন বিষয় পুনরুক্ত করেন না যা বিশেষ তাৎপর্যপূর্ণ নয়। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস ভলিউম 9-8।
প্রভু তুচ্ছ বিষয়ের পুনরাবৃত্তি করেন না, আর রোমের সঙ্গে সম্পর্কিত সময়সমূহ বারবার পুনরাবৃত্ত হয়েছে। রোমের সঙ্গে সম্পর্কিত সময় বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেটিই রোমকে সেই বিষয়বস্তু হিসেবে প্রকাশ করে যা দর্শনকে প্রতিষ্ঠিত করে। দানিয়েল ও প্রকাশিত বাক্যে পাপীয় শাসনের ১২৬০ বছরকে সরাসরি ৭ বার উল্লেখ করা হয়েছে।
আর সে সর্বোচ্চ ঈশ্বরের বিরুদ্ধে অহংকারী কথা বলবে এবং সর্বোচ্চ ঈশ্বরের পবিত্রদের উপর অত্যাচার করে তাদের ক্লান্ত করে দেবে এবং সময় ও বিধান পরিবর্তন করার মনস্থ করবে এবং এক কাল, দুই কাল ও অর্ধকাল পর্যন্ত তাদের তার হাতে সপর্দ করা হবে। দানিয়েল ৭:২৫।
আর আমি শনবস্ত্র পরিহিত সেই ব্যক্তির কথা শুনলাম, যিনি নদীর জলের উপর ছিলেন, যখন তিনি তার ডান হাত ও বাম হাত স্বর্গের দিকে তুললেন, এবং যিনি চিরকাল জীবিত তার নামে শপথ করলেন যে এটি এক কাল, দুই কাল ও অর্ধকাল স্থায়ী থাকবে। আর যখন পবিত্র জাতির শক্তি সম্পূর্ণ ভেঙে যাবে, তখন এই সব বিষয় সমাপ্ত হবে। দানিয়েল ১২:১০।
কিন্তু মন্দিরের বাইরে যে প্রাঙ্গণটি আছে সেটিকে বাদ দাও এবং সেটি মাপিও না, কারণ এটি অন্য জাতিদের হাতে তুলে দেওয়া হয়েছে, আর তারা ৪২ মাস পবিত্র নগরীকে পদদলিত করবে। প্রকাশিত বাক্য ১১:২।
আর আমি আমার দুই সাক্ষীকে ক্ষমতা দেব এবং তারা চটের বস্ত্র পরিহিত হয়ে ১২৬০ দিন ভবিষ্যৎবাণী করবে। প্রকাশিত বাক্য ১১:৩।
আর সেই নারী মরুভূমিতে পালিয়ে গেল, যেখানে ঈশ্বর তার জন্য প্রস্তুত করেছেন এমন একটি স্থান আছে যেন সেখানে তারা তাকে ১২৬০ দিন ধরে খাদ্য যোগায়। প্রকাশিত বাক্য ১২:৬।
আর সেই নারীকে এক মহা ঈগলের দুই ডানা দেওয়া হল, যেন সে মরুভূমিতে তার স্থানে উড়ে যেতে পারে, যেখানে সে সর্পের মুখ থেকে এক কাল, দুই কাল ও আধাকাল পর্যন্ত পালিত হয়। প্রকাশিত বাক্য ১২:১৪।
আর তাকে এমন এক মুখ দেওয়া হল যা বড় বড় কথা ও নিন্দা বলে, এবং তাকে ৪২ মাস পর্যন্ত তার কাজ চালিয়ে যাওয়ার ক্ষমতা দেওয়া হল। প্রকাশিত বাক্য ১৩:৯।
এই ৭টি প্রত্যক্ষ উল্লেখ রোমের বিভিন্ন নির্দিষ্ট ভবিষ্যৎবাণীমূলক বৈশিষ্ট্য উপস্থাপন করে। সেই অংশগুলোতেই রোম প্রকাশিত হয়েছে। সিস্টার হোয়াইট আরও যোগ করেন যে এই কালসমূহকে ৩.৫ বছর বা ১২০৭ দিন হিসেবেও উপস্থাপিত করা হয়েছে। বাইবেলে আপনি ৩.৫ বছর বা ১২৬০ দিন কোনোটিই খুঁজে পাবেন না। সিস্টার হোয়াইট কেবল ওই ৭টি উল্লেখে নিহিত গণনাটি সেই অনুযায়ী প্রয়োগ করছেন।
অধ্যায় ১৩:১০ পদে আরেকটি পশুর বর্ণনা আছে, চিতাবাঘের মতো, যাকে ড্রাগন দিয়েছিল তার ক্ষমতা, তার সিংহাসন এবং মহান কর্তৃত্ব। এই প্রতীকটি, যেমন অধিকাংশ প্রোটেস্ট্যান্ট বিশ্বাস করেছেন, পোপতন্ত্রকে নির্দেশ করে, যা প্রাচীন রোমান সাম্রাজ্য একদা যে ক্ষমতা, সিংহাসন ও কর্তৃত্ব ধারণ করেছিল তার উত্তরাধিকারী হয়েছে। সেই চিতাবাঘ সদৃশ পশু সম্পর্কে ঘোষণা করা হয়েছে, তাকে দেওয়া হল এক মুখ যা বড় বড় কথা ও নিন্দা উচ্চারণ করে, এবং সে ঈশ্বরের বিরুদ্ধে নিন্দা করতে, তার নাম, তার পবিত্র তাঁবু এবং যারা স্বর্গে বাস করে তাদের নিন্দা করতে তার মুখ খুলল, এবং তাকে সাধুগণের বিরুদ্ধে যুদ্ধ করার ও তাদের পরাস্ত করার ক্ষমতা দেওয়া হল, এবং তাকে সমস্ত গোত্র, ভাষা ও জাতির ওপর কর্তৃত্ব দেওয়া হল। এই ভবিষ্যৎবাণী, যা দানিয়েল ৭ ছোট সিংয়ের বর্ণনার সঙ্গে প্রায় অভিন্ন, নিঃসন্দেহে পোপতন্ত্রের দিকেই ইঙ্গিত করে। তাকে ৪২ মাস পর্যন্ত চালিয়ে যেতে ক্ষমতা দেওয়া হয়েছিল। আর ভাববাদী বলেন, আমি দেখলাম তার মাথাগুলোর একটি যেন মৃত্যুঘাতীভাবে আহত। আবার বলেন যে বন্দিত্বে নিয়ে যায় সে নিজেও বন্দিত্বে যাবে, যে তরবারি দিয়ে হত্যা করে তাকে তরবারি দিয়েই হত্যা করা হবে। ৪২ মাসই এক কাল, দুই কাল এবং আধা কাল, সাড়ে তিন বছর বা ২৬০ দিন দানিয়েল ষাঁড়ের সেই সময়ের সমতুল্য, যে সময়ে পোপতান্ত্রিক ক্ষমতা ঈশ্বরের লোকদের ওপর অত্যাচার করার কথা ছিল। আগের অধ্যায়গুলোতে উল্লেখিত অনুযায়ী এই সময়কাল শুরু হয় খ্রি ৭৩৮ সালে পোপতান্ত্রের প্রাধান্য প্রতিষ্ঠার সঙ্গে এবং শেষ হয় ১৬৫৮ সালে। সে সময়ে ফরাসি সেনাবাহিনী পোপকে বন্দী করে, পোপতান্ত্রিক ক্ষমতা প্রাণঘাতী আঘাত পায় এবং ভবিষ্যৎবাণীটি পূর্ণ হয় যে বন্দিত্বে নিয়ে যায় সে বন্দিত্বেই যাবে। দ্য গ্রেট কন্ট্রোভার্সি ৩৪০০।
অনুপ্রাণিত কর্তৃত্ব অনুযায়ী সাড়ে তিন বছরকেও রোমকে প্রকাশ করে এমন সময় হিসেবে বিবেচনা করলে রোম সম্পর্কে অন্যান্য বাইবেলীয় উল্লেখও উদ্ভাসিত হয়।
কিন্তু আমি তোমাদের সত্যিই বলছি, ইলিয়াহের দিনে ইসরায়েলে অনেক বিধবা ছিল, যখন আকাশ তিন বছর ছয় মাস ধরে বন্ধ ছিল, তখন সারা দেশে মহাদুর্ভিক্ষ হয়েছিল। লুক ৪:২৬।
ইলিয়ার সাড়ে তিন বছরের সময়কাল সেই সময়কে জেজেবেলের সঙ্গে সংযুক্ত করে, যিনি থাইয়াতিরা গির্জায় পোপীয় রোমের প্রতীক।
তথাপি তোমার বিরুদ্ধে আমার কয়েকটি কথা আছে,
কারণ তুমি সেই নারী ইয়েজেবেলকে সহ্য করছ, যে নিজেকে ভবিষ্যৎ দক্ত্রী বলে, সে শিক্ষা দেয় এবং আমার দাসদের ব্যভিচার করতে ও মূর্তিদের উদ্দেশ্যে উৎসর্গিত বস্তু খেতে প্রলুব্ধ করে, আর আমি তাকে তার ব্যভিচার থেকে পশ্চাতাপ করার জন্য সময় দিয়েছিলাম, কিন্তু সে পশ্চাতাপ করেনি। প্রকাশিত বাক্য ২:২১।
ইজেবেল দ্বারা প্রতিনিধিত্ব করা চতুর্থ গির্জাকে দেওয়া সময় ও একটি স্থান।
ইলিয়াস আমাদের মতোই স্বভাবের মানুষ ছিলেন এবং তিনি আন্তরিকভাবে প্রার্থনা করেছিলেন যেন বৃষ্টি না হয়, আর তিন বছর ছয় মাসকাল ধরে পৃথিবীতে বৃষ্টি হয়নি। জাকোব ৫:১৭।
৪২ মাস যে ১২৬০ দিনেরই সমান, এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে সিস্টার হোয়াইট সেই সময়কালকে খ্রিস্টের উল্লেখিত সেসব দিন হিসেবে চিহ্নিত করেন।
এখানে উল্লিখিত সময়গুলো ৪০.২ মাস এবং ১২৬০ দিন একই, উভয়ই সেই সময়কালকে নির্দেশ করে যখন খ্রিস্টের গির্জাকে রোমের পক্ষ থেকে নিপীড়নের শিকার হতে হবে। পাপাল প্রাধান্যের ১২৬০ বছর খ্রিস্টাব্দ ৩৩৮ সালে শুরু হয়েছিল এবং তাই ১৬৫৮ সালে তা সমাপ্ত হওয়ার কথা। সেই সময়ে একটি ফরাসি সেনাদল রোমে প্রবেশ করে পোপকে বন্দী করে এবং তিনি নির্বাসনে মৃত্যুবরণ করেন। যদিও কিছুদিন পরই একজন নতুন পোপ নির্বাচিত হয়েছিলেন, পাপাল পদক্রম আর কখনোই পূর্বে যে ক্ষমতা ছিল তা প্রয়োগ করতে সক্ষম হয়নি। গির্জার ওপর নির্যাতন ১২৫৯ বছরের পুরো সময় জুড়ে চলেনি। নিজ জনগণের প্রতি দয়া করে ঈশ্বর তাদের অগ্নি পরীক্ষার সময়কে সংক্ষিপ্ত করেছিলেন। গির্জার ওপর আসতে থাকা মহাক্লেশ সম্পর্কে আগেভাগেই ভবিষ্যৎবাণী করে ত্রাণকর্তা বলেছিলেন, যদি ওই দিনগুলি সংক্ষিপ্ত না করা হতো তবে কেউই রক্ষা পেত না, কিন্তু নির্বাচিতদের কারণে ওই দিনগুলি সংক্ষিপ্ত করা হবে। মথি ২৪:২২। ধর্ম সংস্কারের প্রভাবের ফলে ১৭৫৮ সালের আগেই সেই নির্যাতনের অবসান ঘটে। মহাবিবাদ ৬:৮৬।
খ্রিস্ট সিস্টার হোয়াইট দোজ ডেজ শব্দবন্ধটিকে সেই টাইম হিসেবে চিহ্নিত করেন যা পোপীয় রোমকে নির্দেশ করে, যখন দানিয়েল ১১ অধ্যায়ের ৩১তম পদে পৃথিবীর সিংহাসনে পোপতন্ত্রকে বসানোর পর যে নিপীড়ন চলেছিল সে সম্পর্কে কথা বলেন, তিনি সেই নিপীড়নের সময়কে মেনি ডেজ বলে উল্লেখ করেন।
আর তার পক্ষে সেনাবাহিনী দাঁড়াবে এবং তারা শক্তির পবিত্র স্থানকে অপবিত্র করবে এবং প্রতিদিনের বলি উঠিয়ে দেবে এবং উজারকারী জঘন্য বস্তু স্থাপন করবে, আর যারা চুক্তির বিরুদ্ধে দুষ্টতা করে তিনি চাটুকারিতায় তাদের দূষিত করবেন, কিন্তু যারা তাদের ঈশ্বরকে জানে সেই জনগণ শক্তিশালী হবে এবং বীরত্বপূর্ণ কাজ করবে, আর জনগণের মধ্যে যারা বুঝদার তারা অনেককে শিক্ষা দেবে, তবুও তারা বহুদিন তলোয়ার, আগুন, বন্দিদশা ও লুণ্ঠনের দ্বারা পতিত হবে। দানিয়েল ১:৩০-৩৩।
রোম তার সঙ্গে সংশ্লিষ্ট ভবিষ্যৎবাণীমূলক সময়ের প্রসঙ্গে উদ্ঘাটিত হয়, তাই পল বলেছেন, পাপের মানুষটি তার সময়ে প্রকাশ পাবে। এই সত্যটি যে রোমই সেই দর্শন প্রতিষ্ঠা করে যা আমরা না জানলে নাশ হই, ব্যাখ্যা করে কেন ওই ভবিষ্যৎবাণীমূলক সময়কে এত ঘন ঘন এবং নানা উপায়ে উপস্থাপিত করা হয়েছে। কারণ ঈশ্বর যে বিষয়গুলোর কোনো বড় তাৎপর্য নেই সেগুলো পুনরাবৃত্তি করেন না। পূর্ববর্তী পদগুলিতে সময়কালের সমাপ্তিও চিহ্নিত করা হয়েছে।
আর জনগণের মধ্যে যারা বুদ্ধিমান তারা অনেককে শিক্ষা দেবেন, তবু তারা বহুদিন তলোয়ার ও অগ্নি দ্বারা বন্দিত্ব ও লুটপাটে পতিত হবে। এখন তারা যখন পতিত হবে তখন তারা সামান্য সাহায্য পাবে, কিন্তু অনেকে তোষামোদ করে তাদের সঙ্গে যুক্ত হবে। আর বুদ্ধিমানদের মধ্য থেকেও কয়েকজন পড়ে যাবে, তাদের পরীক্ষা করতে, শোধন করতে এবং সূচি করতে শেষ সময় পর্যন্ত, কারণ এটি এখনও এক নির্ধারিত সময়ের জন্য স্থির করা হয়েছে। দানিয়েল ১১:৩৩-৫
শেষের সময় এখনও একটি নির্ধারিত সময়ের জন্য রয়েছে। হিব্রু ভাষায় অ্যাপয়েন্টেড শব্দটি হল মোয়েদ, যার অর্থ একটি নির্দিষ্ট সময় বা একটি নির্দিষ্ট সাক্ষাৎ। দানিয়েলের গ্রন্থে নির্ধারিত সময়ের ভবিষ্যৎবাণীমূলক প্রাসঙ্গিকতা ও গুরুত্ব বোঝা যায় এটি কতবার উল্লেখ করা হয়েছে তা থেকে। লাওদিকীয় অ্যাডভেন্টিস্টদের মধ্যে খুব কমই, যদি কেউ থেকেও থাকেন, স্বীকার করেন যে ১৯২৯টা ছিল একটি শেষের সময়, এবং সুতরাং ১৯২৯টা ছিল একটি নির্ধারিত সময়। এটি ছিল ঈশ্বর কর্তৃক নির্ধারিত একটি সময় যখন তিনি ১,৪৪,০০০ আন্দোলনের জন্য জ্ঞান উন্মোচন করবেন। এই কারণে দানিয়েলের গ্রন্থ এই সত্যের সাক্ষ্য দেয় যে নির্ধারিত সময় শেষের সময়ের আগমনকে চিহ্নিত করে। দানিয়েলের অষ্টম অধ্যায়ে এই ভবিষ্যৎবাণীমূলক প্রতীকটি উপস্থাপিত হয়েছে।
আর আমি উলাই নদীর দুই তীরের মাঝখান থেকে একজন মানুষের কণ্ঠস্বর শুনলাম যে ডেকে বলল, গাব্রিয়েল, এই মানুষটিকে দর্শনটি বুঝিয়ে দাও। তখন তিনি যেখানে আমি দাঁড়িয়েছিলাম সেখানে কাছে এলেন, আর তিনি যখন এলেন আমি ভয় পেলাম এবং মুখের উপর পড়ে গেলাম। কিন্তু তিনি আমাকে বললেন, হে মানুষপুত্র, বুঝে নাও, কারণ এই দর্শনটি শেষ সময়ের বিষয়ে। এখন তিনি যখন আমার সঙ্গে কথা বলছিলেন আমি মাটির দিকে মুখ করে গভীর নিদ্রায় পড়েছিলাম, কিন্তু তিনি আমাকে স্পর্শ করলেন এবং আমাকে সোজা দাঁড় করালেন, আর তিনি বললেন, দেখ, রোষের শেষ পরিণতিতে যা হবে তা আমি তোমাকে জানাব, কারণ নির্ধারিত সময়ে সমাপ্তি ঘটবে। দানিয়েল ৮:১৬-১৯।
একাদশ অধ্যায়ের মতোই এই পদগুলিতে টাইম অফ দি এন্ড বাক্যের এন শব্দটি অ্যাপয়েন্টেড হিসেবে অনুদিত শব্দটির থেকে ভিন্ন একটি হিব্রু শব্দ। টাইম অফ দি এন্ড এমন একটি সময়কালকে নির্দেশ করে যা নির্ধারিত সময়ে শুরু হয়। টাইম অ্যাপয়েন্টেড, মোয়েড, একটি নির্ধারিত সময়, আর টাইম অফ দি এন্ড, হিব্রু শব্দ গেটস, একটি সময়কাল যা সেই নির্ধারিত সময়ে শুরু হয়। রোমকে প্রকাশ করে এই সময়, এবং সেই সময় এতটাই গুরুত্বপূর্ণ যে সেই সময়কালের সমাপ্তি এবং সেই সমাপ্তির পরবর্তী সময়কাল উভয়ই একাধিক সাক্ষীর মাধ্যমে উপস্থাপিত হয়েছে। দানিয়েলের একাদশ অধ্যায়ের ২৪ পদে পৌতলিক রোমকে এক সময়ের জন্য পৃথিবী শাসনকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রতীকী এক কাল হল ৩৬০ বছর,
কারণ বাইবেলীয় এক বছরে ৩৬০ দিন থাকে। পৌত্তলিক রোম এক কাল শাসন করেছে, আর পোপীয় রোম এক কাল, দুই কাল ও অর্ধেক কাল শাসন করেছে। আধুনিক রোম প্রতীকী এক ঘণ্টা সময়কাল বা প্রতীকী ৪২ মাস সময়কাল শাসন করে। ১৮৪৪ সালের পরে আর কোনো ভবিষ্যৎবাণীমূলক সময় নেই, সুতরাং এক ঘণ্টা ও ৪২ মাস বলতে বোঝানো হচ্ছে শীঘ্রই আসন্ন রবিবার আইন থেকে মানবজাতির অনুগ্রহকালের অবসান পর্যন্ত সময়কাল। কিন্তু পৌত্তলিক রোম সর্বোচ্চভাবে শাসন করেছে খ্রিস্টপূর্ব ৩১ সালের অক্টিয়ামের যুদ্ধ থেকে শুরু করে ৩৩০ খ্রিস্টাব্দে কনস্টান্টাইন যখন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলে স্থানান্তর করেন, সেই সময় পর্যন্ত। আমরা জানি পরবর্তী পদগুলো পৌত্তলিক রোম সম্পর্কে বলছে, কারণ খ্রিস্টকে চুক্তির রাজপুত্র হিসেবে উপস্থাপিত করা হয়েছে, যিনি ক্রুশবিদ্ধ হলে ভেঙে ফেলা হবে বলে বলা হয়েছে। তখন যে শক্তি শাসন করছিল তা ছিল পৌত্তলিক রোম, তাই আমরা এখন যে পদগুলো দেখতে যাচ্ছি সেগুলো পৌত্তলিক রোমকেই চিহ্নিত করে।
আর তার স্থলে এক নিকৃষ্ট ব্যক্তি দাঁড়াবে যাকে তারা রাজ্যের সম্মান দেবে না, কিন্তু সে শান্তিতে এসে তোষামোদ করে রাজ্য অধিকার করবে, আর প্লাবনের বাহিনীর মতো তারা তার সামনে থেকে ভেসে যাবে এবং চূর্ণ হবে। হ্যাঁ, চুক্তির রাজপুত্রও ভেঙে পড়বে, এবং তার সঙ্গে সন্ধি হওয়ার পর সে প্রতারণাপূর্ণভাবে কাজ করবে, কারণ সে উঠে আসবে এবং অল্প লোক নিয়েই শক্তিশালী হবে। সে প্রদেশের সবচেয়ে স্বচ্ছল স্থানগুলোতেও শান্তিতে প্রবেশ করবে, এবং সে এমন কাজ করবে যা তার পিতারা করেনি, তার পিতামহেরাও করেনি। সে তাদের মধ্যে লুট, লুণ্ঠন
ও ধন সম্পদ বিতরণ করবে, হ্যাঁ, এবং সে কিছু সময়ের জন্য শক্ত দুর্গগুলোর বিরুদ্ধে নিজের পরিকল্পনা প্রণয়ন করবে। দানিয়েল ১১ বশির পর্থেব ২:২৪।
শ্লোকগুলোর শেষ বাক্যাংশে থাকা আগেনস্ট শব্দটির প্রকৃত অর্থ ফ্রম, এবং শ্লোকটি বলছে যে পৌত্তলিক রোম শাসন করবে, তার পরিকল্পনাগুলো পূর্বানুমান করবে ফ্রম তার দুর্গ রোম নগরী থেকে ৩৬০ বছর ধরে।
পদ ২৪ সেনকোট যদি প্রদেশের সবচেয়ে উর্বর স্থানসমূহেও শান্তিতে প্রবেশ করবে এবং সে এমন কাজ করবে যা তার পিতারা করেনি, তেমনি তার পিতৃপুরুষরাও করেনি, সে তাদের মধ্যে শিকার, লুণ্ঠন ও ধনসম্পদ ছড়িয়ে দেবে, হ্যাঁ, সে দুর্গসমূহের বিরুদ্ধে তার কৌশল কষবে এক সময় পর্যন্ত। রোমের যুগের আগে জাতিগুলি মূল্যবান প্রদেশ ও সমৃদ্ধ ভূখণ্ড দখল করার প্রচলিত উপায় ছিল যুদ্ধ ও বিজয়। রোম এখন এমন কিছু করতে চলেছিল যা পূর্বপুরুষেরা কিংবা তাদেরও পূর্বপুরুষেরা করেননি, অর্থাৎ শান্তিপূর্ণ উপায়ে এসব ভূখণ্ড লাভ করা। আগে শোনা যায়নি এমন এক প্রথার সূচনা হল, রাজারা উইল করে তাদের রাজ্য রোমানদের নামে রেখে যেতেন। এইভাবে রোম বৃহৎ প্রদেশগুলোর অধিকারী হল। আর যারা এভাবে রোমের শাসনাধীনে এসেছিল তারা সেখান থেকে কম সুবিধা পায়নি, তাদের সঙ্গে সদয় ও সহনশীল আচরণ করা হতো, মনে হতো শিকার ও লুটের মাল যেন তাদের মধ্যেই বণ্টন করা হচ্ছে। তারা শত্রুদের থেকে সুরক্ষিত ছিল এবং রোমান শক্তির ছত্রচ্ছায়ায় শান্তি ও নিরাপত্তায় বিশ্রাম নিত। এই পদটির শেষ অংশ সম্পর্কে বিশপ নিউটন তাদের বিরুদ্ধে নয় বরং দুর্গসমূহ থেকেই অগ্রিম কৌশল রচনার ধারণা দেন। রোমানরাই তাদের সাত পাহাড় বিশিষ্ট নগরীর শক্তিশালী দুর্গ থেকে এ কাজটি করেছিল এক সময়ের জন্য, নিঃসন্দেহে একটি ভাববাদী সময় ৩০ বছর। এই বছরগুলোর গণনা কোন সময় বিন্দু থেকে শুরু হবে সম্ভবত পরবর্তী পদে যে ঘটনাটি উপস্থাপিত হয়েছে সেখান থেকেই। পদ ২৫ এবং সে এক বৃহৎ সৈন্যবাহিনী সহ দক্ষিণের রাজার বিরুদ্ধে নিজের শক্তি ও সাহস উদ্দীপ্ত করবে এবং দক্ষিণের রাজাও এক অত্যন্ত বৃহৎ ও পরাক্রমশালী সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধে উদ্দীপ্ত হবে, কিন্তু সে টিকতে পারবে না কারণ তারা তার বিরুদ্ধে কৌশল আটবে। ২:২ ও ২৪ পদ দ্বারা আমাদেরকে ইহুদিদের ও রোমীয়দের মধ্যে সম্পাদিত জোটের খ্রিস্টপূর্ব ১৬ শক্কুল সালের এপারে সেই সময়ে নামিয়ে আনা হয়েছে যখন রোম সর্বজনী আধিপত্য লাভ করেছিল। এখন আমাদের সম্মুখে যে পদটি রয়েছে তা দক্ষিণের রাজা অর্থাৎ মিশরের বিরুদ্ধে এক প্রবল অভিযান এবং মহৎ ও পরাক্রান্ত সেনাবাহিনীর মধ্যে সংঘটিত এক উল্লেখযোগ্য যুদ্ধকে দৃষ্টিগোচর করে। এই ধরনের ঘটনাবলী কি এই সময়ের প্রায় কাছাকাছি রোমের ইতিহাসে সংঘটিত হয়েছিল? হয়েছিল। সেই যুদ্ধ ছিল মিশর ও রোমের মধ্যকার যুদ্ধ এবং সেই লড়াই ছিল ওয়াক্টিয়ামের যুদ্ধ। এই সংঘর্ষের দিকে পরিচালিত করেছিল যে পরিস্থিতিসমূহ সেগুলির প্রতি আমরা সংক্ষেপে দৃষ্টি দিই। উরিয়া স্মিথ, ড্যানিয়েল অ্যান্ড দ্য রেভেলেশন, ২৭১-২৭৩।
পরবর্তী পদগুলিতে নির্ধারিত সময় এবং অন্তের কথা দানিয়েল আবার উল্লেখ করেছেন।
সে এক মহাসেনা নিয়ে দক্ষিণের রাজার বিরুদ্ধে তার শক্তি ও সাহস উদ্দীপ্ত করবে, আর দক্ষিণের রাজাও অতিশয় বৃহৎ ও পরাক্রান্ত বাহিনী নিয়ে যুদ্ধে উদ্দীপ্ত হবে, কিন্তু সে টিকতে পারবে না কারণ তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, হ্যাঁ, যারা তার খাদ্যের অংশ ভোগ করে তারাই তাকে ধ্বংস করবে এবং তার সেনাবাহিনী ভেঙে পড়বে এবং অনেকেই নিহত হয়ে পড়বে, আর এই দুই রাজার হৃদয়ই থাকবে অনিষ্ট করার দিকে এবং তারা একই টেবিলে বসে মিথ্যা কথা বলবে, তবে তা সফল হবে না কারণ শেষটি নির্ধারিত সময়ে ঘটবে। তখন সে বিপুল ধন সম্পদ নিয়ে তার দেশে ফিরে যাবে এবং তার মন পবিত্র চুক্তির বিরুদ্ধে থাকবে এবং সে দুঃসাহসী কাজ করবে এবং নিজ দেশে ফিরে আসবে। নির্ধারিত সময়ে সে আবার ফিরে এসে দক্ষিণের দিকে অগ্রসর হবে, কিন্তু তা আগেরটির মতো হবে না, পরেরটির মতোও হবে না। দানিয়েল ইকাবাস ২৫:২৯।
অষ্টম অধ্যায়ে গ্যাব্রিয়েল উল্লেখ করেন যে ছাজন অর্থাৎ ২৫২০ বছরের দর্শন নির্ধারিত সময়ে শেষ হবে এবং তারপর শেষের সময় নামে পরিচিত সময়কাল শুরু হবে। এই অনুচ্ছেদে নির্ধারিত সময় বলতে বোঝানো হয়েছে সেই ৩৬০ বছরের সমাপ্তি, যে সময়ে পৌত্তলিক রোম বিশ্বকে পরম কর্তৃত্বে শাসন করত। এই অনুচ্ছেদে শেষের সময় নেই কারণ সেই ইতিহাস পর্বের শেষে খুলে দেওয়ার মতো সিল করে রাখা কিছুই ছিল না।
দানিয়েল অধ্যায় ৮ এ
ক্রোধের শেষ কালের দর্শন, যা ছিল 2520 বছর এবং যা একই সময়ে 2300 বছরের সঙ্গে সমাপ্ত হয়েছিল, শেষকালের সময় পর্যন্ত মুদ্রাঙ্কিত করে রাখা হয়েছিল, কারণ 1844 সালে, যা উভয় দর্শনেরই নির্ধারিত সময় ছিল, তৃতীয় দূতের আলো উন্মুক্ত করা হয়েছিল। দানিয়েল 11:30-43 পদে 1798 সালে প্রথম ক্রোধের শেষে এমন একটি কাল পর্ব আসিবার কথা ছিল, যা শেষকালের সময় রূপে উপস্থাপিত। তখন প্রথম দূতের আলো উন্মুক্ত করা হয়েছিল। অতএব পৌত্তলিক রোমের সময় ভবিষ্যৎবাণীর শেষকালের সময় ছিল না, বরং কেবল একটি নির্ধারিত সময় ছিল, যা নির্দেশ করে কখন 360 বছর সমাপ্ত হয়েছিল। কিন্তু 1798 সালের নির্ধারিত সময় এবং 1844 সালের নির্ধারিত সময় উভয় এ এমন একটি বার্তা উন্মুক্ত করেছিল, যা শেষকালের সময় নামে উপস্থাপিত কাল পর্বে বোধগম্য হওয়ার কথা ছিল।
রোমকে তার ভবিষ্যৎবাণীমূলক সময়ে যেমনভাবে ভবিষ্যৎবাণীমূলকভাবে উপস্থাপিত করা হয়েছে, সেভাবেই তা প্রকাশিত হয়। সময়, সময়সমূহ এবং সময়ের বিভাজন 42 মাস, 1260 দিন এবং 3.5 বছর, এগুলো অন্ধকার যুগে পোপতন্ত্রের শাসনকালকে নির্দেশ করা বিভিন্ন প্রতীকের কয়েকটি উদাহরণ। মিলারাইটদের আন্দোলনকে 144,000-এর আন্দোলনের সঙ্গে যে সময়কাল যুক্ত করে, সেটি 126 বছর। 126 আবার 1260 দিনেরও একটি প্রতীক, কারণ এটি তার দশমাংশ বা দশভাগের এক ভাগ। 1863 সালের বিদ্রোহ থেকে 1989 সালে নির্ধারিত সময় পর্যন্ত সেই 126 বছর 1989কে ঈশ্বরের শেষ দিনের জনগণের সঙ্গে তার নির্ধারিত সাক্ষাৎ হিসেবে চিহ্নিত করে।
আমরা পরবর্তী প্রবন্ধে এই অধ্যয়ন অব্যাহত রাখব।
আমরা শাস্ত্র কিভাবে অনুসন্ধান করব? আমরা কি আমাদের মতবাদের খুঁটি একের পর এক পুঁতে দিয়ে তারপর সমস্ত শাস্ত্রকে আমাদের প্রতিষ্ঠিত মতামতের সঙ্গে খাপ খাওয়াতে চেষ্টা করব, নাকি আমরা আমাদের ধারণা ও দৃষ্টিভঙ্গি শাস্ত্রের কাছে নিয়ে গিয়ে সত্যের শাস্ত্র দিয়ে চারদিক থেকে আমাদের তত্ত্বগুলোকে মেপে দেখব? অনেকে যারা বাইবেল পড়েন, এমনকি শিক্ষা দেনও, তারা যে মূল্যবান সত্য শিক্ষা দিচ্ছেন বা অধ্যয়ন করছেন তা বোঝেন না। সত্য স্পষ্টভাবে চিহ্নিত থাকলেও মানুষ ভুলকে লালন করে, আর যদি তারা তাদের মতবাদকে ঈশ্বরের বাক্যের সামনে আনত এবং নিজের ধারণাকে সঠিক প্রমাণ করতে গিয়ে তাদের মতবাদের আলোকে ঈশ্বরের বাক্য না পড়ত, তাহলে তারা অন্ধকার ও অন্ধতার মধ্যে চলত না কিংবা ভুলকে লালন করত না। অনেকে শাস্ত্রের বাক্যকে এমন অর্থ দেয় যা তাদের নিজস্ব মতের সঙ্গে মানানসই, আর ঈশ্বরের বাক্যের ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে তারা নিজেদের বিভ্রান্ত করে এবং অন্যদেরও প্রতারিত করে। ঈশ্বরের বাক্য অধ্যয়ন শুরু করার সময় আমাদের বিনম্র হৃদয়ে তা করা উচিত। সব স্বার্থপরতা, নিজের মৌলিকতা দেখানোর সব আসক্তি এক পাশে রাখতে হবে। দীর্ঘদিন ধরে লালিত মতকে অভ্রান্ত বলে গণ্য করা চলবে না। তাদের দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ঐতিহ্য ত্যাগ করতে ইহুদিদের অনিচ্ছাই তাদের সর্বনাশ ডেকে এনেছিল। তারা দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে নিজেদের মতামত বা শাস্ত্রের ব্যাখ্যায় কোনো ত্রুটি দেখবে না, কিন্তু মানুষ যত দীর্ঘদিনই কোনো মত পোষণ করে থাকুক না কেন, যদি তা লিখিত বাক্য দ্বারা স্পষ্টভাবে সমর্থিত না হয়, তবে তা বর্জন করা উচিত।
যারা আন্তরিকভাবে সত্য চান, তারা তাদের অবস্থান অনুসন্ধান ও সমালোচনার জন্য উন্মুক্ত করতে দ্বিধা করবেন না এবং তাদের মতামত ও ধারণার বিরোধিতা হলে বিরক্ত হবেন না। 40 বছর আগে আমাদের মধ্যে এই মনোভাবই লালিত ছিল। আমরা আত্মায় ভারাক্রান্ত হয়ে একত্রিত হতাম এই প্রার্থনা করে যে আমরা বিশ্বাস ও শিক্ষায় এক হই, কারণ আমরা জানতাম খ্রিস্ট বিভক্ত নন। অনুসন্ধানের জন্য এক সময়ে একটি মাত্র বিষয় নেওয়া হতো। এই অনুসন্ধান সভার বৈশিষ্ট্য ছিল গাম্ভীর্য। শাস্ত্রসমূহ ভক্তিভীতির অনুভূতি নিয়ে খোলা হতো। প্রায়ই আমরা উপবাস করতাম যাতে সত্যকে বোঝার জন্য আমরা আরও উপযুক্ত হই। আন্তরিক প্রার্থনার পর কোনো বিষয় বোঝা না গেলে তা আলোচনা করা হতো এবং প্রত্যেকে নিজের মতামত স্বাধীনভাবে প্রকাশ করত। তারপর আমরা আবার প্রার্থনায় নত হতাম এবং আন্তরিক মিনতি স্বর্গে উঠত, ঈশ্বর যেন আমাদের মতৈক্যে সহায় হন যাতে আমরা এক হতে পারি, যেমন খ্রিস্ট ও পিতা এক। অনেক অস্ত্র ঝরেছিল। যদি একজন ভাই কোনো অংশ তিনি যেমন বুঝেছেন তেমন করে না বোঝার কারণে
আরেক ভাইকে তার অনুধাবনের ধীরতার জন্য তিরস্কার করতেন। তবে তিরস্কৃত ব্যক্তি পরে ভাইটির হাত ধরে বলতেন, আসুন ঈশ্বরের পবিত্র আত্মাকে দুঃখিত না করি, যীশু আমাদের সঙ্গে আছেন, আসুন আমরা বিনয়ী ও শিক্ষা গ্রহণে ইচ্ছুক মনোভাব রাখি। এবং যার প্রতি তিনি বলেছেন সেই ভাই বলতেন, আমাকে ক্ষমা করো ভাই, আমি তোমার প্রতি অবিচার করেছি। তারপর আমরা আরেক দফা প্রার্থনায় নতমস্তক হতাম। আমরা এভাবে বহু ঘণ্টা কাটিয়েছি। সাধারণত আমরা একসঙ্গে একটানা চার ঘণ্টার বেশি অধ্যয়ন করতাম না, তবু কখনো কখনো পুরো রাতটাই শাস্ত্রের গম্ভীর অনুসন্ধানে কেটে যেত, যাতে আমরা আমাদের সময়ের জন্য সত্যটি বুঝতে পারি। কখনো কখনো ঈশ্বরের আত্মা আমার ওপর নেমে আসতেন এবং দুরূহ অংশগুলো ঈশ্বর নির্ধারিত উপায়ে স্পষ্ট হয়ে উঠত, আর তখন ছিল সম্পূর্ণ ঐক্য। আমরা সকলেই এক মন ও এক আত্মায় ছিলাম।
আমরা অত্যন্ত আন্তরিকভাবে চেষ্টা করেছি যেন শাস্ত্রকে কারও ব্যক্তিগত মতের সঙ্গে খাপ খাওয়াতে টেনে বাকিয়ে ব্যাখ্যা করা না হয়। গৌণ গুরুত্বের বিষয়গুলিতে যেগুলিতে ভিন্ন মত ছিল সেগুলোর ওপর জোর না দিয়ে আমরা আমাদের মতভেদকে যতটা সম্ভব সামান্য রাখার চেষ্টা করেছি। কিন্তু প্রত্যেকের হৃদয়ের ভার ছিল ভ্রাতৃ সমাজের মধ্যে এমন এক অবস্থা সৃষ্টি করা যা খ্রিস্টের সেই প্রার্থনার জবাব হবে, যাতে তার শিষ্যরা এক হয় যেমন তিনি ও পিতা এক। কখনো কখনো এক বা দুইজন ভাই উপস্থাপিত মতের বিরোধিতা করে একরোখাভাবে দাঁড়াতেন এবং হৃদয়ের স্বাভাবিক প্রবৃত্তি অনুযায়ী আচরণ করতেন। কিন্তু এমন মনোভাব দেখা দিলে আমরা আমাদের অনুসন্ধান স্থগিত করতাম এবং সভা মুলতুবি করতাম, যাতে প্রত্যেকে প্রার্থনায় ঈশ্বরের কাছে যেতে পারে এবং অন্যদের সঙ্গে কথা না বলে স্বর্গ থেকে আলোর জন্য প্রার্থনা করে মতপার্থক্যের বিষয়টি নিজে নিজে অধ্যয়ন করতে পারে। বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে আমরা বিদায় নিতাম এবং যত তাড়াতাড়ি সম্ভব পুনরায় মিলিত হয়ে আরও অনুসন্ধানের জন্য বসতাম। কখনো কখনো ঈশ্বরের শক্তি অত্যন্ত স্পষ্টভাবে আমাদের ওপর নেমে আসত, এবং যখন স্পষ্ট আলো সত্যের বিষয়গুলো প্রকাশ করত তখন আমরা একসাথে কান্দতাম ও আনন্দিত হতাম। আমরা যীশুকে ভালোবাসতাম, আমরা একে অপরকে ভালোবাসতাম।
সেই দিনগুলোতে ঈশ্বর আমাদের জন্য কাজ করেছিলেন এবং সত্য আমাদের আত্মার কাছে অমূল্য ছিল। আজ আমাদের ঐক্য এমন প্রকৃতির হওয়া প্রয়োজন যা পরীক্ষার কোষ্ঠীপাথরে টিকে থাকবে। আমরা এখানে প্রভুর বিদ্যালয়ে আছি যাতে আমরা উপরের বিদ্যালয়ের জন্য প্রশিক্ষিত হতে পারি। আমাদের অবশ্যই খ্রিস্টসুলভভাবে নিরাশা সহ্য করতে শিখতে হবে এবং এর দ্বারা শেখানো পাঠটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।
আমাদের শেখার মতো অনেক পাঠ আছে, আবার এমন অনেক অনেক কিছুই আছে যেগুলো বর্জন করতেও আমাদের শিখতে হবে। ঈশ্বর ও স্বর্গই কেবল অভ্রান্ত। যারা মনে করেন যে কখনোই তাদের কোনো লালিত ধারণা ত্যাগ করতে হবে না, কখনো মতামত পরিবর্তনের প্রয়োজন পড়বে না, তারা হতাশ হবেন। যতক্ষণ আমরা অটলভাবে নিজের ধারণা ও মতামত আঁকড়ে ধরি, ততক্ষণ আমরা সেই ঐক্য লাভ করতে পারি না যার জন্য খ্রিস্ট প্রার্থনা করেছিলেন। রিভিউ অ্যান্ড হেরাল্ড, 26 জুলাই 1892।